ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, আমি আহসানুল হক। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন রবিবার দুপুর, বাংলাদেশ এবং ভারতে রবিবার রাত। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরু।
বিরোধী দল বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালনকে কেন্দ্র করে দুদলই একই স্থানে একই সময়ে অর্থাৎ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠানের যে আবেদন করেছিল, পুলিশ তাতে অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে।
ঢাকা থেকে জহুরুল আলম।
বাংলাদেশের চলতি 2015-16 অর্থ বছরের রাজস্ব আদায়ে বড় রকমের ঘাটতির আশঙ্কা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি।
কলকাতা থেকে গৌতম গুপ্ত।
পাঠানকোটের ভারতীয় বায়ুসেনার ঘাঁটিতে শনিবার জঙ্গি আক্রমণের পরেও কি পাকিস্তানের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে ভারত? কয়েকদিন আগেই দুই দেশের প্রধানমন্ত্রীদের লাহোরে হঠাৎ সাক্ষাতের সময় এই বৈঠকের সিদ্ধান্ত হয়েছিল।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি সুগুপ্ত নসরিন কুইন। সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন এর জন্য সৌদি আরবকে প্রচণ্ড মূল্য দিতে হবে। ওই শিয়া নেতা সৌদি আরবের ক্ষমতাসীন রাজপরিবারের তীব্র সমালোচক ছিলেন। ইরানের রেভলিউশনারি গার্ড রবিবার এক বিবৃতিতে বলেছে আল নিমরের মৃত্যুর ফলে সৌদি আরবের রাজতন্ত্রের পতন ঘটবে। আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর আন্তর্জাতিক মহলে ক্ষোভ আর নিরাশা দেখা যায়। ভারতে শিয়া মুসলমানরা শনিবার শ্রীনগরে মিছিল করে। তারা 47 জনের এবং বিশেষ করে শেখ নিমরকে প্রাণদণ্ড কার্যকরের বিরুদ্ধে বিক্ষোভ করে। সেখানে শিয়া নেতা সৈয়দ মুজাহিদ বলেন,
We are protesting for the martyrdom of the Ayatollah Sheikh Bakr Namir in Saudi Arabia.
তিনি বলেন, সৌদি আরবে আয়াতুল্লাহ শেখ বাকির নেমের এবং 47 জন মোমিন শহীদ হয়েছেন, তাদের প্রাণদণ্ড কার্যকরের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই। খুব কঠোর ভাষায় আমরা তার প্রতিবাদ জানাচ্ছি। ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাছে বিমান ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। শনিবার সেটি মারাত্মক আক্রমণের লক্ষ্যস্থল ছিল। কর্মকর্তারা বলেন, 15 ঘন্টার লড়াইয়ে 6 ভারতীয় রক্ষী এবং 4 সন্দেহভাজন চরমপন্থী নিহত হয়। রয়টার্স সংবাদ সংস্থা বলেছে, নিহত নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন ছিলেন 1995 কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণ ও রৌপ্য পদক বিজয়ী। মনে করা হচ্ছে আক্রমণকারীরা ছিল জৈশে মোহাম্মদ চরমপন্থী দলের সদস্য। পাকিস্তান ভিত্তিক চরমপন্থী দল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের স্বাধীনতা চায়। পাঠানকোটে ভারতের বায়ুসেনা ঘাঁটিতে শনিবারের জঙ্গি আক্রমণের পরেও কি পাকিস্তানের সঙ্গে বিদেশ সচিব পর্যায়ের আলোচনা চালিয়ে যাবে ভারত, এই জিজ্ঞাসাও তার জবাব নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে সংবাদদাতা গৌতম গুপ্ত।
দিন কয়েক আগেই দুই দেশের প্রধানমন্ত্রীদের লাহোরে হঠাৎ সাক্ষাতের সময় এই বৈঠকে সিদ্ধান্ত করা হয়েছিল। আগামী 14 ও 15 জানুয়ারি রাওয়ালপিন্ডিতে এই বৈঠক বাতিল করে দেওয়ার কোনো ইঙ্গিত অবশ্য রবিবার সন্ধ্যা পর্যন্ত মেলেনি। অতীতের অভিজ্ঞতা, শান্তি আলোচনার বিরোধীরা দুই দেশের মধ্যে কোন রকম শান্তি উদ্যোগ হলেই সেটা বানচাল করে দেওয়ার চেষ্টা চালায়। তা উপেক্ষা করেই শান্তি প্রচেষ্টা চালিয়ে যাওয়া স্থির করেছিলেন নরেন্দ্র মোদী ও নওয়াজ শরীফ। কিন্তু সন্ত্রাস ও শান্তি একই সঙ্গে চলতে পারে না বলে অনেকবারই মত প্রকাশ করেছেন বিজেপির নেতারা। পাঠানকোটের পটভূমিতে তাই রাওয়ালপিন্ডির বৈঠক চালিয়ে যাওয়া মোদীর পক্ষেও বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বিএনপির গণতন্ত্র হত্যা দিবসকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগ একই দিনে একই স্থানে সমাবেশ অনুষ্ঠানের যে আবেদন করেছিল, পুলিশ তাতে অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমির খসরু।
2014 5 জানুয়ারি নির্বাচনের দিন নির্বাচনের বার্ষিকীতে ক্ষমতাসীন আওয়ামী লীগের গণতন্ত্র রক্ষা দিবস এবং বিরোধী দল বিএনপির গণতন্ত্র হত্যা দিবস পালনকে কেন্দ্র করে দু দলই একই স্থানে একই সময় অর্থাৎ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠানে যে আবেদন করেছিল পুলিশ তাতে অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে। ঢাকার মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া জানিয়েছেন, একই স্থানে পরস্পর বিরোধী সমাবেশে সংঘর্ষ সৃষ্টির আশঙ্কা থাকায় অনুমতি দেয়া হবে না।
আমরা এই ধরনের সাংঘর্ষিক কোন কর্মসূচি কাউকে করার অনুমতি দিতে পারি না।
অনুমতি না পাওয়ায় আওয়ামী লীগ এবং বিএনপি বিকল্প স্থান হিসেবে আওয়ামী লীগ তাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে এবং বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠান করার কথা ঘোষণা দিয়েছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফিরে আসছেন। তিনি ফিরে এসেই বন্দুক বিক্রির ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপ করবেন। ওবামা, তার স্ত্রী মিশেল এবং দুই কন্যা শনিবার রাতে হাওয়াই থেকে রওনা হন। প্রেসিডেন্টের জন্মস্থানে তারা দু সপ্তাহ বড়দিনের ছুটি কাটান। ওবামা তার মেয়াদ শেষে 2017 সালের জানুয়ারি মাসে 8 বছর হোয়াইট হাউসে থাকার পর তার পদ ছাড়বেন। প্রেসিডেন্ট ওবামা সোমবার অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন তার আসন্ন নির্বাহী নির্দেশের বিষয়ে আলোচনার জন্য। বন্দুক বিক্রির ক্ষেত্রে ক্রেতার পরিচিতি খতিয়ে দেখার বিষয়ে তিনি ওই নির্বাহী নির্দেশনামা জারি করবেন। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রে যে ব্যাপকভাবে মারাত্মক গুলিচালনার ঘটনা ঘটে তারই প্রেক্ষিতে প্রেসিডেন্ট ওই পদক্ষেপ নিচ্ছেন। পশ্চিম তটে গত জুলাই মাসে এক ফিলিস্তিনি পরিবারে হামলায় সংশ্লিষ্টতার জন্য দুজন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল হত্যার অভিযোগ দায়ের করেছে। ওই অগ্নিকাণ্ডে ফিলিস্তিনি পরিবারের 18 মাসের এক শিশুসহ 3 সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। 21 বছর বয়সী ইসরায়েলের বিরুদ্ধে হত্যাকাণ্ড চালানো এবং অপ্রাপ্তবয়সী একজনকে হত্যাকাণ্ডে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করা হয়। ইসরায়েলের বিচার বিভাগীয় মন্ত্রণালয় বলেছে, আরবদের ও তাদের সম্পত্তির বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা চালানোর জন্য সর্বমোট 4 পুরুষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। জেরুজালেম পোস্ট সংবাদপত্রে এক রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন ঘটনায় তাদের সংশ্লিষ্টতার তথ্য প্রমাণ পুলিশ পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বাংলাদেশ। এ লক্ষ্যে বৈঠক হবে সিঙ্গাপুরে, জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম ফেসবুকের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে বাংলাদেশ। নানা কারণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই যোগাযোগ মাধ্যমটির সঙ্গে টানাপোড়েন চলছে দীর্ঘদিন থেকে। গত 3 বছরে সরকার 32 জনের অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য জানতে চেয়েছিল, কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ এতে সাড়া দেয়নি। এর পরিণতিতে দুদফায় ফেসবুক 25 দিন বন্ধ ছিল বাংলাদেশে। এই প্রেক্ষাপটে আগামী 2 জানুয়ারি টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম সিঙ্গাপুর যাচ্ছেন। সেখানে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে তার একাধিক বৈঠকের কথা রয়েছে। এ সম্পর্কে বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ বলেন, ফেসবুক কিভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে আলোচনা করতে মন্ত্রী সেখানে যাচ্ছেন। টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করছেন সিঙ্গাপুর বৈঠকে ফেসবুকের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে। উল্লেখ্য যে বাংলাদেশে 1.8 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করেন, ইন্টারনেট সংযোগ রয়েছে 5 কোটি মানুষের। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতের নাগরিকত্ব পেয়ে মন্তব্য করলেন পাকিস্তানি কণ্ঠশিল্পী আদনান সামি, ভারতে কোনো অসহিষ্ণুতা নেই। রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রের খবর, নাগরিকত্ব পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন পাকিস্তানি গায়ক আদনান সামি। অসহিষ্ণুতা বিতর্কে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে বললেন, অসহিষ্ণুতা থাকলে আমি কি ভারতের নাগরিকত্ব নিতাম? ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছিল, ভারতীয় কলায় অসামান্য অবদানের জন্য তাকে বিশেষ অনুমতি বা সম্মান দেওয়া হচ্ছে। প্রসঙ্গত বলা যেতে পারে, 2001 সালের 13 মার্চ প্রথমবার ভারতে এসেছিলেন আদনান সামি, সঙ্গে ছিল 1 বছরের ভিসা। গানের সূত্রে এদেশের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে যাওয়ার ফলে ক্রমশ এখানে তার থাকার মেয়াদ বাড়তে থাকে, সেই মতো সময় করে ভিসাও পুনর্নবীকরণ করতে থাকেন আদনান স্বামী। কিন্তু গোলবাদে 2015 সালে ওই বছরের 26 মে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও তা পুনর্নবীকরণ করেনি পাকিস্তান। কারণ ছিল বিবাহ সংক্রান্ত কিছু সমস্যা। তখনই ভারতের কাছে স্থায়ী নাগরিকত্ব চেয়ে আবেদন করেন। তিনি জানিয়েছিলেন যেন মানবিক কারণেই তার এই আবেদন বিবেচনা করা হয়। অবশেষে গত বছরের শেষ দিনে সেই আবেদন গৃহীত হয়। পরমাশিস খোস্টায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
খবর শেষ হলো।
শ্রোতারা, ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে। বাংলাদেশের চলতি 2015-16 অর্থ বছরের রাজস্ব আদায়ে বড় রকমের ঘাটতির আশঙ্কা করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন জহুরুল আলম।
সংস্থাটি চলতি অর্থ বছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অর্জন এবং দেশের অর্থনীতির গতি প্রকৃতির মূল্যায়নের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন রোববার প্রকাশ করেছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়, যাতে সিপিডি মনে করছে চলতি অর্থ বছরে রাজস্ব ঘাটতির পরিমাণ দাঁড়াতে পারে 40,000 কোটি টাকা। সংস্থাটি বলেছে বর্তমানে অর্থনীতিতে স্থিতি থাকলেও তাতে কোনো চাঞ্চল্য নেই। তারা বলছেন কাঙ্ক্ষিত প্রবৃদ্ধির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার পাশাপাশি নিরাপত্তা পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। তবে রাজস্ব আদায়ে ঘাটতি ঠেকাতে চলমান সংস্কার কার্যক্রমকে দ্রুত গতিতে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছে সিপিডি। এ প্রসঙ্গে সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বলেন,
যদি সরকার সাহসিকতার সাথে বেশ কিছু জায়গাতে সংস্কার না করেন, তাহলে মধ্যমেয়াদে বাংলাদেশের অর্থনীতির যে পূর্ণ সম্ভাবনা সেটাকে বাস্তবায়ন বা কার্যকর করা সম্ভব হবে না।
বাংলাদেশের 2015-16 অর্থ বছরের বাজেটের আকার 2,95,100 কোটি টাকা। এর মধ্যে রাজস্বের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,76,370 কোটি টাকা। বাকি টাকা অন্যান্য খাতের আয় ও বৈদেশিক সাহায্য থেকে পূরণ করা কথা বলা হয়েছে বাজেটে। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজস্ব ও বৈদেশিক সাহায্যের ঘাটতি পরে ব্যাংক থেকে ঋণ নিয়ে মেটানো হয়, যা আগে থেকে চলে আসা একটি প্রচলিত কাঠামো। সিপিডি তার সুপারিশে বলেছে ব্যাংকিং খাতের শৃঙ্খলায় নজর দিতে হবে সরকারকে, বিশেষ করে খারাপ ঋণ কমিয়ে আনা প্রয়োজন। সংস্থাটি জ্বালানি তেলের দাম সমন্বয়ের সুপারিশ করে বলেছে এটা করা হলে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। সিপিডি বলেছে দেশে বিনিয়োগের পরিবেশ না থাকায় বিদেশে টাকা পাচার হচ্ছে, এটা বন্ধ করার জন্য তারা আইন প্রণয়নের সুপারিশ করেছে। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে 2015 সাল একটি সফল বছর ছিল। প্রাণঘাতী ইবোলার বিরুদ্ধে একটা টিকা বিস্ময়করভাবে সফল প্রমাণিত হয়েছে। এইচআইভি থেকে মৃত্যু এবং নতুন সংক্রমণের সংখ্যা বহুলাংশে কমেছে। ভয়েস অব আমেরিকা সাংবাদিক ক্যারল পিয়ারসনের প্রতিবেদন থেকে শোনাচ্ছেন রোকেয়া হায়দার এবং তাওহিদুল ইসলাম।
বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে ভেবেছিলেন ইবোলার প্রাদুর্ভাব 2015 সালের আগে শেষ হয়ে যাবে, কিন্তু ইবোলার প্রাদুর্ভাব কমে যাওয়ার আগেই তা কেড়ে নেয় 3,000 মানুষের জীবন। বছরের শুরুতে পশ্চিম আফ্রিকাতে সম্ভাব্য টিকাগুলোর পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। এরপর জুলাই মাসে সুখবর আসে, গিনিতে একটি টিকা সফল হয়েছে। নরওয়ের ইনস্টিটিউট অব পাবলিক হেলথের সংক্রামক রোগ বিভাগের পরিচালক এবং গবেষণা দলের প্রধান ডক্টর জন আন রটিঙ্গেন বললেন,
ব্যক্তি এবং সংক্রমণের সংখ্যার উপর ভিত্তি করে আমরা দেখেছি যাদের টিকা দেওয়া হয়েছে তারা শতভাগ সুরক্ষিত।
এটা ছিল সত্যিকার অর্থে একটি আন্তর্জাতিক উদ্যোগ, যাতে সহযোগিতা করেছে গিনির সরকার, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ডক্টর্স উইদাউট বর্ডার্স এবং নরওয়ের জনস্বাস্থ্য ইনস্টিটিউট। এর উন্নয়ন করেছে কানাডার জনস্বাস্থ্য সংস্থা এবং তৈরি করেছে লাইসেন্স পাওয়া যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মার্ক, যা এমএসটি নামেও পরিচিত, আর এতে অর্থ যুগিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ আরও অনেক দেশ। বিশ্ব 2015 সালে প্রাণঘাতী আরও একটি ভাইরাস এইচআইভির বিরুদ্ধে যুদ্ধে বেশ অগ্রগতি অর্জন করেছে। পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবসের আগে জাতিসংঘের প্রকাশিত তথ্যে দেখা যায় 1,60,00,000 মানুষ এইডসের চিকিৎসা নিচ্ছে এবং 2000 সালে রোগটিতে নতুন করে যে সংক্রমণের মাত্রা 35% কমে গেছে সেই সময় থেকে। একই সঙ্গে এইডস সম্পর্কিত মৃত্যু, যা 2004 সালে সবচেয়ে বেশি ছিল, তার চাইতে এখন 42% কমেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথের ডক্টর অ্যান্থনি ফসে জীবনের অনেকটা সময় ব্যয় করেছেন এইডস প্রতিরোধের গবেষণায়। তিনি বললেন,
যদি আপনি এইডস মহামারীর গতিবিধির দিকে তাকান, তাহলে আমরা রোগটি প্রতিহত করার পথে রয়েছি, এই অর্থে যে এটা এতদিন বাড়লেও এখন কমতে শুরু করেছে এবং আমরা এর পতন দেখতে শুরু করেছি।
গবেষকরা এটাও আবিষ্কার করেছেন যে এইচআইভি ঝুঁকিতে থাকা মানুষরা যদি প্রতিদিন টুভারা নামের একটি ওষুধ গ্রহণ করেন, তাহলে তাদের এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা 90% কমতে পারে। এই ওষুধের দুটি অংশ আছে, যা অন্য ওষুধের সঙ্গে মিশিয়ে এইচআইভির চিকিৎসায় ব্যবহার করা যায়, আর ওষুধটি ভাইরাসটিকে স্থায়ীভাবে সংক্রমিত হতে বাধা দেয়। পোলিওর ক্ষেত্রে 2015 সালে পোলিও মুক্ত বিশ্ব গড়ার ক্ষেত্রে অনেকখানি অগ্রগতি হয়েছে। একসময় বিশ্বের 125টি দেশে পোলিও ছড়িয়ে পড়েছিল। গত সেপ্টেম্বর মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পোলিও উপদ্রুত দেশের তালিকা থেকে নাইজেরিয়াকে বাদ দিয়েছে। দেশটির সব শিশুকে টিকার আওতায় আনা একটি বড় চ্যালেঞ্জ ছিল, আর এটা করতে নাইজেরিয়ান সরকার ও হাজার হাজার স্বেচ্ছাসেবক বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, রটারি ইন্টারন্যাশনাল এবং অন্যান্যদের সাহায্য নিয়েছেন। যদি নাইজেরিয়া 2017 সালের 24 জুলাই পর্যন্ত পোলিও মুক্ত থাকে, তাহলে সমগ্র আফ্রিকায় পোলিও মুক্ত হবে, কেবল আফগানিস্তান ও পাকিস্তান বাদ থাকবে। এই দুটি দেশে ভাইরাসটি ছড়াচ্ছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের ডক্টর জে ওয়েগনার বললেন,
যদি আমরা সেখান থেকে রোগটিকে দূর করতে পারি, তাহলে আমরা ভয়ঙ্কর এই ভাইরাসটিকে শেষ করতে পারব।
2015 সালের সফলতার পরও অনেক উদ্বেগ রয়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করে দিয়েছে,
আমরা পোস্ট অ্যান্টিবায়োটিক যুগের শেষ দিকে রয়েছি। সংক্রমিত রোগে ভোগা মানুষের কষ্ট লাঘবে এবং অস্ত্রোপচারের পর সংক্রামক প্রতিরোধ করার জন্য গত 70 বছর ধরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হচ্ছে, কিন্তু এখন এইচআইভি, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা, গনোরিয়া ও ম্যালেরিয়া সহ অনেক সংক্রামক রোগ অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা 2016 সালে বিশ্ব থেকে যক্ষ্মা মহামারী শেষ করতে জোরালোভাবে প্রচারণার আহ্বান জানিয়েছে। সংস্থা বলছে,
বর্তমানে যক্ষ্মা হচ্ছে সবচেয়ে বড় সংক্রামক ঘাতক, কিন্তু এর মৃত্যুহার অনেক কমেছে, যা 2000 সাল থেকে অন্ততপক্ষে 4% কম। তারপরও উদ্বেগ রয়েছে।
যক্ষ্মা শেষ করার লক্ষ্যে একটি কর্মসূচি ঘোষণা করতে গিয়ে ডক্টর এরিয়েল পাবলোস মেন্ডেস বলেন,
মাল্টিড্রাগ প্রতিরোধী যক্ষ্মা MDR-TB ইবোলার মতো, রোগটি ছড়ানোর হারও ইবোলার মতো, কিন্তু রোগটি ট্রেন, বার, গির্জা, হাসপাতালে বাতাসে কাশি দ্বারা ছড়ায়। এটা গুরুতর হুমকি।
আর চ্যালেঞ্জ রয়েছে নতুন সংক্রামক রোগের চিকিৎসা এবং টিকার উন্নয়ন করা। এছাড়াও আফগানিস্তানের যেসব এলাকায় মুসলিম জঙ্গিদের অধীনে, সেখানকার শিশুদের পোলিও টিকা দেয়া হয় এবং প্রত্যন্ত অঞ্চলে টিকার প্রচারণায় ইসলামিক স্টেট গ্রুপের বাধা অতিক্রমের মতো চ্যালেঞ্জও রয়েছে আমাদের সামনে।
এবারে শুনবেন ভয়েস অব আমেরিকা এবং ঢাকা রিপোর্টিং সেন্টারের যৌথ প্রযোজনায় নির্মিত একটি প্রতিবেদন। ঢাকা রিপোর্টিং সেন্টার থেকে সেটি পরিবেশন করছেন শরীফুল হক।
শীতে ঘুম থেকে উঠলেই দেখা যায় প্রকৃতি কুয়াশাচ্ছন্ন, আর সবুজ ঘাসে জমে আছে বিন্দু বিন্দু শিশির। শীতের এই শুরুটা উপভোগ্য হলেও শুষ্ক আবহাওয়ার সাথে কম তাপমাত্রা আর ধুলোবালির উপদ্রব সব মিলে সৃষ্টি হয় বাড়তি কিছু স্বাস্থ্যগত সমস্যা, তাই প্রয়োজন বাড়তি কিছু সতর্কতা। শীতে প্রধানত বাড়ে শ্বাসতন্ত্রের রোগ, যদিও এসবের প্রধান কারণ ভাইরাস। শীতে সমস্যার মধ্যে প্রথমে চলে আসে সাধারণত সর্দি কাশির কথা বা কমন কোল্ড। শীতে প্রধানতম কিছু রোগের কথা বললেন ডাক্তার ফাজিয়া রাহলা।
শীতের শুরু থেকে আমরা সব থেকে বেশি যে রোগগুলো পেয়ে থাকি, ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর, কারো কারো ক্ষেত্রে দেখা যায় হয়তো টনসিলটা ফুলে যাচ্ছে। এর পেছনে আরেকটি বড় সমস্যা হচ্ছে অ্যালার্জির সমস্যাটা, আর নানা কারণে তাপমাত্রা কমে যাচ্ছে সেটা একটি কারণ, এবং তার সাথে সাথে গরম কাপড় পরছি সেগুলোতে কিছু মাইট থাকে, এগুলোর কারণে আসলে অ্যালার্জিটা বেড়ে যায়। ঠান্ডা কাশি ছাড়া আরো একটি সমস্যা হয়, ত্বকের নানা রকমের সমস্যা হয়।
লক্ষণগুলো খুব পরিচিত আমাদের কাছে, গলা ব্যথা, খুশখুশ ভাব ও শুকনা কাশি, নাক বন্ধ, নাক দিয়ে অনবরত পানি ঝরতে থাকা এবং ঘন ঘন হাঁচি, বললেন স্কয়ার হাসপাতালের মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর রাহলা।
হাঁচি, কাশি, তারপর নাক দিয়ে পানি পড়া, গলা ব্যথা হতে পারে, এবং এর সাথে সাথে সারা শরীরের যে জয়েন্ট গুলো আছে সেগুলোতে ব্যথা হতে পারে, এই সিম্পটম গুলো দেখে।
শীতে ভাইরাস জনিত ইনফ্লুয়েঞ্জাও বেশি মাত্রায় দেখা যায়, সাথে থাকে ফুসফুস, সাইনাস, কান ও টনসিলের প্রদাহ। এছাড়া ভাইরাস আক্রান্তের সুযোগে অনেক সময় ব্যাকটেরিয়াও আক্রমণ করে থাকে।
সর্দি, কাশি এবং ঠান্ডা, এই যে অসুখগুলো থাকছে, এগুলোর জন্য প্রথমেই কাজ হবে একজন ডাক্তারের শরণাপন্ন হওয়া। কিন্তু তারপরও যদি ডাক্তারের কাছে তখনই যাওয়া না যায়, সেক্ষেত্রে কিছু কিছু ওষুধ আমরা ব্যবহার করতে পারি, যেমন অ্যান্টিহিস্টামিন গ্রুপের আমরা কিছু ওষুধ খেতে পারি।
সারা বছর মোটামুটি ভালো থাকলেও এই সময় তীব্র হাঁপানির আক্রমণ হওয়ার ঝুঁকি বেশি। হাঁপানি মূলত শ্বাসতন্ত্রের এক ধরনের অতি সংবেদনশীলতা। জন্মগতভাবেই হাঁপানির রোগীরা ধুলা, ঠান্ডা বাতাস, ফুলের রেণু, পশু পাখির লোম ইত্যাদি সহ্য করতে পারে না। এসবের সংস্পর্শে এলেই রক্তের কিছু কণিকা কয়েকটি রাসায়নিক পদার্থ তৈরি করে, যার প্রভাবে শ্বাসনালী সংকুচিত হয় আর শুরু হয়ে যায় শ্বাসকষ্ট। তাই আগে থেকে সাবধান হওয়া ভালো।
হাঁপানি নিয়ে আমাদের দেশে কিছু ধারণা আছে, ভুল ধারণা আমি বলবো। হাঁপানি এবং শ্বাসকষ্ট দুটো কিন্তু আসলে দুই ব্যাপার, কিন্তু আমরা আসলে মিলিয়ে ফেলি। হাঁপানি হচ্ছে একটি বিশেষ ধরনের শ্বাসকষ্ট, যেটাকে আমরা অ্যাজমা বলে থাকি। শ্বাসনালী আছে, এই নালীতে যদি কোনো সংক্রমণ হয়, লাংসে কিছু অ্যাবনর্মাল শব্দ পাওয়া যেতে পারে। এটি দুই ধরনের হতে পারে, অ্যাকিউট এবং ক্রনিক। অনেকগুলো প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে, হাঁপানি বেড়ে যায়, তবে শীতকালে যেগুলো বেশি থাকে তার মধ্যে তাপমাত্রা কমে যায়, তারপর দেখা যায় যে অ্যালার্জেন। শীতের কাপড়গুলোকে যদি ঠিক মতো পরিষ্কার না করে ব্যবহার করি তখন দেখা যায় এগুলোর মধ্যে মাইট বলে একটি হাউস থাকে, এবং তার সাথে দেখা যায় যে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। অ্যাজমার একটি বড় কারণ হচ্ছে স্মোকিং। এই কারণগুলোতেই আসলে হাঁপানি টানটা শীতকালে বেশি হচ্ছে। আমরা ফ্যাক্টরগুলো বললাম, এই ব্যাপারগুলো যদি তারা অ্যাভয়েড করেন তাহলে হাঁপানির থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে।
শরীফুল হক, ঢাকা রিপোর্টিং সেন্টার, সহযোগিতায় USAID এবং ভয়েস অফ আমেরিকা।
ওয়েলকাম টু ইংলিশ ইন এ মিনিট।
না, ঠিক এক মিনিটে নয়, মাত্র কয়েক মিনিটে ইংরেজি শেখার এই আয়োজনে আপনাদের স্বাগতম।
আর এই অনুষ্ঠান রেডিওতে শুনবেন, ওয়েবসাইটে দেখবেন প্রতি মঙ্গলবার।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
ভিয়েতনামের কর্তৃপক্ষ 16 ডিসেম্বর ভিয়েতনামের মানবাধিকার বিষয়ে আইনজীবী এবং ব্লগার উইন ভ্যান ডাইকে গ্রেফতার করে। জাতীয় নিরাপত্তা সম্পর্কিত ভিয়েতনাম পিনাল কোড 88 ধারা মোতাবেক কথিত রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার দায়ে উইন ভ্যান ডাইকে গ্রেফতারের বিষয়ে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। একই অভিযোগে তাঁকে 2007 সালে দণ্ডিত করে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। ষড়যন্ত্রের এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে তাঁকে 3 থেকে 20 বছরের কারাদণ্ড দেয়া হতে পারে। মিস্টার দাই মাঝে মধ্যে রেডিও ফ্রি এশিয়া বা RF এর জন্য ব্লগার হিসেবে কাজ করে থাকেন। RF এর সঙ্গে সাক্ষাৎকারে মিস্টার দাই ভিয়েতনামের কর্তৃপক্ষ কিভাবে তাঁকে এবং 14 অগস্ট মাসে চালু হওয়া স্বতন্ত্র ওয়েব টিভি চ্যানেল ওয়েম টামের কলাকুশলীদের হয়রানির বিবরণ দিয়েছেন। এছাড়াও তিনি জানান যে 6 ডিসেম্বর নে আন প্রদেশের পুলিশ মানবাধিকার বিষয়ে একটি সভা শেষে তাকে মারধর করে। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে যে ভিয়েতনামের আইন ও পদক্ষেপ যে আন্তর্জাতিক বাধ্যবাধকতা এবং প্রতিশ্রুতির সঙ্গে সঙ্গতিপূর্ণ তা তাদের নিশ্চিত করতে হবে। পররাষ্ট্র দফতরের মুখপাত্র জন কির্বি বলেন, তাঁর কথায়, আমরা ভিয়েতনাম সরকারের প্রতি বিবেক সম্পন্ন সকল বন্দীদের বিনা শর্তে মুক্তি দিতে এবং ভিয়েতনামের সকল নাগরিকদের বিনা ভয়ে তাদের রাজনৈতিক মতামত প্রকাশে অনুমতি দিতে অনুরোধ জানাচ্ছি।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে শ্রোতাদের চিঠিপত্রের জবাব দিচ্ছেন সেলিম হোসেন।
শ্রোতা বন্ধুরা, আমি ইতালিতে আমন্ত্রণ জানাচ্ছি। আমার হাতে বেশ কয়েকটি চিঠি এবং ইমেল রয়েছে। চিঠি পড়ছি ডাব্লু আনোয়ারের লেখা। ডাব্লু আনোয়ার, ডিএম ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, 78 গ্রিন রোড, ঢাকা, বাংলাদেশ থেকে। আপনি লিখেছেন, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা রহিল। আশা করি আপনারা ভিওএ পরিবার সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই ভাবছি ভিওএকে একটি চিঠি পাঠাবো, কিন্তু মনে হচ্ছে লিখে কি হবে, কারণ পুরনো শ্রোতাদের তো আর কোনো দাম নেই। আর ভিওএ আগে যেভাবে শ্রোতাদের চিঠি, কথা সবকিছুর মূল্যায়ন করত, তা এখন করা হচ্ছে না বলেই শ্রোতা ধীরে ধীরে কমতে শুরু করেছে। আমাদের বাংলাদেশের টেলিভিশনে অল্প সময়ের যে ভিওএর অনুষ্ঠান প্রচার করা হয় তা আমি শুনি, তবে এইভাবে প্রচার করলে শ্রোতা হবে না, প্রচারে কিন্তু প্রসার। ধন্যবাদ ভাই ডাব্লু আনোয়ার, আপনি একটু অভিমান করে এই চিঠি লিখেছেন, আপনার চিঠির আমরা জবাব দিচ্ছি। আর টেলিভিশনে আপনি আমাদের অনুষ্ঠান দেখেন সেটি জেনে ভালো লাগলো, রেডিও শুনবেন, অনলাইনও দেখবেন এই আশা করি, আর নিয়মিত লিখবেন, আমরা নিশ্চয়ই আপনাদের চিঠিপত্রের মূল্যায়ন করি। ডাব্লু আনোয়ার, আপনি চমৎকার সুন্দর একটি ছবি পাঠিয়েছেন আমাদেরকে, ধন্যবাদ চিঠির জন্য এবং আপনার আঁকা অপূর্ব এই ছবিটির জন্য। রুহুল কুদ্দুস চৌধুরী, পোস্ট থানা খানসামা, জেলা দিনাজপুর, বাংলাদেশ, লিখেছেন, অনেক ধন্যবাদ ভিওএকে। প্রকৃত বিষয়টি হল আন্তর্জাতিক ফোরাম থেকে সামান্য বস্তুই সাধারণ মানুষের কাছে অনেক মূল্যবান। আজকের অনুরোধ, ভালোভাবে রেডিও শোনার জন্যে শর্ট ওয়েভে অনুষ্ঠান চাই। আমার মতামতের মধ্যে আন্তর্জাতিক প্রসঙ্গে কম সময় দিয়ে বাংলার বিভিন্ন বিষয়ে আলোচনা, সাদা মানুষের মূল্যায়ন, বেকার সমস্যা সমাধানে পরামর্শ ইত্যাদি চাই। ধন্যবাদ আপনাকে রুহুল কুদ্দুস চৌধুরী, দারুণ পরামর্শের জন্য। নিশ্চয়ই আপনার মতামতের গুরুত্ব দেব, আমরা কর্তৃপক্ষকে জানিয়ে দিচ্ছি আপনার পরামর্শ, আবারও লিখবেন। মুসাবুর রহমান, সাব পোস্ট অফিস, নহাটা, জেলা মাগুরা, বাংলাদেশ থেকে লিখেছেন, প্রিয় বাংলা বিভাগ, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি ভালো আছেন, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমার প্রশ্ন, ইংরেজি শিক্ষার অনুষ্ঠানে শ্রোতাদের জন্য ইংরেজি প্রতিবেদন কপি করে দেয়া হয় কি? বাংলা বিভাগে আপনারা কতজন কাজ করেন? ধন্যবাদ মুসাবুর রহমান আপনার প্রশ্নের জন্য। আসলে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান তো প্রচার হওয়ার পরপরই আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেই, আপনারা দেখতে পারেন voabangla.com-এ। শুধু অডিও নয়, ইংরেজি শিক্ষার অনুষ্ঠানের ভিডিও আপনারা আমাদের ওয়েবসাইটে এবং ফেসবুকে দেখতে পাবেন। আর আমরা বাংলা বিভাগে আমরা কাজ করি 10 জন। আপনাদের সবাইকে চিঠির জন্য ধন্যবাদ জানাচ্ছি, আবারও কথা হবে অন্য কোনো দিন, ভালো থাকুন সবাই।
এবারে সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কুইন।
সৌদি আরবে শিয়া নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এর জন্য সৌদি আরবকে প্রচণ্ড মূল্য দিতে হবে। ওই শিয়া নেতা সৌদি আরবের ক্ষমতাসীন রাজ পরিবারের তীব্র সমালোচক ছিলেন। ইরানের রেভলিউশনারি গার্ড রবিবার এক বিবৃতিতে বলেছে, আল নিমরের মৃত্যুর ফলে সৌদি আরবের রাজতন্ত্রের পতন ঘটবে। আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকরের পর আন্তর্জাতিক মহলে ক্ষোভ আর নিরাশা দেখা যায়। ভারতের নিরাপত্তা বাহিনী পাকিস্তানের সঙ্গে সীমান্তের কাছে বিমান ঘাঁটিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। শনিবার সেটি মারাত্মক আক্রমণের লক্ষ্যস্থল ছিল। কর্মকর্তারা বলেন, 15 ঘণ্টার লড়াইয়ে 6 জন ভারতীয় রক্ষী এবং 4 জন সন্দেহভাজন চরমপন্থী নিহত হয়। রয়টার্স সংবাদ সংস্থা বলেছে, নিহত নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন ছিলেন 1995 সালের কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপের স্বর্ণ ও রৌপ্য পদক বিজয়ী। মনে করা হচ্ছে আক্রমণকারীরা ছিল জৈশ-এ মোহাম্মদ চরমপন্থী দলের সদস্য। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার ছুটি কাটিয়ে ওয়াশিংটনে ফিরে আসছেন। তিনি ফিরে এসে বন্দুক বিক্রির ওপর নতুন নিয়ন্ত্রণ আরোপ করবেন। ওবামা তার স্ত্রী মিশেল এবং 2 কন্যা শনিবার রাতে হাওয়াই থেকে রওনা হন। প্রেসিডেন্টের জন্মস্থানে তারা 2 সপ্তাহ বড়দিনের ছুটি কাটান। প্রেসিডেন্ট ওবামা সোমবার অ্যাটর্নি জেনারেল লোরেটা লিঞ্চের সঙ্গে সাক্ষাৎ করবেন তার আসন্ন নির্বাহী নির্দেশের বিষয়ে আলোচনার জন্য। পশ্চিম তটে গত জুলাই মাসে এক ফিলিস্তিনি পরিবারে হামলার সংশ্লিষ্টতার জন্য 2 জন ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েল হত্যার অভিযোগ দায়ের করেছে। ওই অগ্নিকাণ্ডে ফিলিস্তিনি পরিবারের 18 মাসের এক শিশুসহ 3 সদস্য অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন সরকার কবিরুদ্দিন, প্রকৌশলীর ভূমিকায় ছিলেন জুবের আত্তায়েব। যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আমি হাসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.